বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 9 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে সম্পর্কের পথে আরব বিশ্ব, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা থাকবে। এরপর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস স্থাপন নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে আফগানিস্তানে নারীদের অবস্থান সম্পর্কে বিশেষ আলোচনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই, জাতিসংঘে আমির আবদুল্লাহিয়ান। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করল আরব লীগ। দেশের দুরবস্থা কাটাতেই সরকারকে পদত্যাগ করতে হবে ফখরুল, নির্বাচনে জেতা সম্ভব নয় বলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং দিল্লিতে মিয়ানমারের শরণার্থী এক নারীকে অপহরণ করে গণধর্ষণ, পুলিশি তদন্ত শুরু। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বেশ কিছু পশ্চিমা দেশ তাদের রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার কাজে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। গতকাল সুইজারল্যান্ডের জেনেভা শহরে মানবাধিকার পরিষদের 52তম নিয়মিত বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার মেকানিজমের উচিত প্রকৃত সংলাপ গঠন মূলক আদান প্রদান এবং সম্মানজনক সহযোগিতার মাধ্যমে মানবাধিকার রক্ষা ও এর উন্নয়ন ঘটানো। জাতিসংঘের মানবাধিকার পরিষদকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য পশ্চিমা দেশগুলো সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমির আবদুল্লাহিয়ান বলেন, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে তার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। তিনি বলেন, এর ফলে যেসব দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেসব দেশের জনগণের মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই 1401।
ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে। এতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। যৌথ এই সামরিক মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার সময় কোন ধরনের হুমকি সৃষ্টি হলে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়। জেনারেল ফারাজপুর জানান, মহড়ার এলাকায় বিভিন্ন ধরনের নজরদারি মিশন পরিচালনা করবে। এছাড়া কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে সক্রিয় এবং নিষ্ক্রিয় রাডার সিস্টেম থাকবে যা ইলেকট্রো অপটিক্যাল মনিটরিং করতে সক্ষম। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গতকালের ভয়াবহ দাঙ্গা ও তাণ্ডবের জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের চরম ডানপন্থী প্রশাসনকে দায়ী করেছে আরব লীগ। গতকাল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কয়েকটি গ্রামে ধারাবাহিকভাবে হামলা চালায় এবং অন্তত 30টি বাড়ি এবং বহুসংখ্যক গাড়ি লুকিয়ে দেয়, এছাড়া পুড়িয়ে দেয়। এছাড়া একজন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাদের সমর্থন, অংশগ্রহণ এবং সুরক্ষার আওতায় ইহুদি বসতি স্থাপনকারীরা এই তাণ্ডব চালায়। এ ধরনের আগ্রাসনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে আরব লীগের ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। 22 জাতির এ সংস্থা বলেছে, মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এবং কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা যখন নতুন করে পুনরুজ্জীবিত করা হচ্ছে তখন তা বানচাল করার জন্য ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও নাবলুস সহ বিভিন্ন শহরে এই ধরনের আগ্রাসন চালাচ্ছে। আমেরিকার ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইরানের দুটি যুদ্ধ জাহাজকে ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার প্রশাসন। ব্রাজিলের নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল কার্লোস আরেন্তিস সরাসরি ইরানের যুদ্ধজাহাজগুলোকে নোঙর করতে দেওয়ার অনুমতিপত্রে সই করেন। পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছিল, ব্রাজিলের প্রেসিডেন্ট তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরে যাচ্ছিলেন বলে প্রথমে ইরানি যুদ্ধজাহাজগুলোকে রিও বন্দরে ভেড়ার অনুমতি দেওয়া হয়নি। চলতি ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ব্রাসিলিয়ার নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ ওয়াগলি ইরানি যুদ্ধজাহাজকে বন্দরে ফিরতে না দেওয়ার জন্য ব্রাজিল সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমরা কঠোরভাবে বিশ্বাস করি ওই জাহাজগুলোর কোনো বন্দরে ভেড়ার অনুমতি পাওয়া উচিত নয়, কিন্তু আমেরিকার এ ধরনের আহ্বান উপেক্ষা করে প্রেসিডেন্ট সিলভার ওয়াশিংটন সফর শেষ হওয়ামাত্র ইরানি যুদ্ধজাহাজগুলোকে রিও বন্দরে নোঙর করার অনুমতি দেয় ব্রাজিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দুরবস্থা কাটাতেই সরকারকে পদত্যাগ করতে হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচনে জেতা সম্ভব নয় বলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নির্বাচনের মাঠে শেখ হাসিনার বিপক্ষে জেতা সম্ভব নয় বলেই বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনের জনসভায় তিনি একথা বলেন। এ সময় নির্বাচন ঘিরে কেউ আগুন সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির দুরবস্থা কাটাতেই এই সরকারকে দ্রুত পদত্যাগ করতে হবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, IMF এর উপর নির্ভর করে দেশ চালাচ্ছে সরকার, তারা এত বেশি দুর্নীতি পরায়ণ হয়ে গেছে যে কেন্দ্রীয় ব্যাংককেও প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। সরকারের পতন ছাড়া দেশের অর্থনীতির সংকট সমাধান সম্ভব নয় বলেও মনে করেন এই বিএনপি নেতা।
গত 2 মাসে আপনারা সবাই জানেন এটা যে প্রায় 50,000 কোটি টাকা ছাপানো হয়েছে, তারা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে চালাচ্ছে, এটা অব্যাহত ভাবে চলতে পারে না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এই দেশের কোষাগার শূন্যের কোটায় নিয়ে গেছে। একদিকে মেগা প্রজেক্টের নামে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে। অন্যদিকে ব্যাংকগুলো খালি করে দিয়েছে, ডলারের অভাবে এলসি খোলা যাচ্ছে না। লুটপাটের কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের দিল্লিতে মিয়ানমারের শরণার্থী এক নারীকে অপহরণ করে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের রাজধানী দিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় মিয়ানমার বংশোদ্ভূত এক নারীকে গণধর্ষণের ঘটনা প্রকাশ এসেছে। ওই নারীকে একজন অটোচালক অপহরণ করে একটি ঘরে নিয়ে যায়। সেখানে চারজন তাকে মারধর করে এবং পালাক্রমে ধর্ষণ করে। ওই ঘটনার পর তাকে অজ্ঞাত স্থানে নামিয়ে দেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত ওই নারী থানায় অভিযোগ করেন। তার বক্তব্যের ভিত্তিতে গত রোববার গণধর্ষণ, অপহরণ, মারধর ও হুমকি দেওয়া সংক্রান্ত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার হয়নি। ক্ষতিগ্রস্ত ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ 26 ফেব্রুয়ারি কালিন্দিকুঞ্জ থানায় ভারতীয় দণ্ডবিধির 365, 368, 376D, 323 এবং 506 ধারায় মামলা দায়ের করেছে। মামলা তদন্ত সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, ওই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখা হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন গ্রুপ কমান্ডার নিহত হয়েছে। আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গতকাল শেষ বেলায় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সামরিক অভিযানের সময় দায়েশের গোয়েন্দা এবং অপারেশন বিভাগের প্রধান নিহত হয়। নিহত দায়েশ কমান্ডারের নাম কারি ফতে এবং তাকে আফগানিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক মিশন, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। জবিউল্লাহ মুজাহিদ তার বিবৃতিতে বলেন, অপরাধী তার বর্বর কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের স্পেশাল ফোর্সের অভিযানের সময় সঠিক বিচারের আওতায় এসেছে। রাজধানী কাবুলের খেরাখানা আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় ওই সন্ত্রাসী নিহত হয়। জবিউল্লাহ মুজাহিদ আরও জানান, ভারতীয় উপমহাদেশে তৎপর দায়েশের প্রধান ইজাজ আমিন আহঙ্গার মাসের প্রথম দিকে তালেবানের সন্ত্রাস বিরোধী অভিযানের সময় নিহত হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রি সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 2011 সালে সিরিয়ায় বিদেশি মৌদের সহিংসতা চাপিয়ে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত মিশরের কোন শীর্ষ কূটনীতিক দামেস্ক সফরে যাননি। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতে সিরিয়ার প্রতি সংহতি প্রকাশ করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুক্রি। সেই সঙ্গে তিনি গত 6 ফেব্রুয়ারির ভূমিকম্পের জের ধরে সিরিয়ার নাগরিকদের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার কথাও ঘোষণা করেন। মিশরের শীর্ষ কূটনৈতিক তার দেশের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আসিসির শুভেচ্ছা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পৌঁছে দেন। তিনি মিশর ও সিরিয়ার মধ্যকার দীর্ঘকালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ মিশরের সঙ্গে সিরিয়ার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক সমস্ত আরব জনগোষ্ঠীর জীবনযাপন মানের উন্নয়ন ঘটায়। সিরিয়ায় বিদেশি মদদে চাপিয়ে দেওয়া সহিংসতার সময় দেশের শরণার্থীদের গ্রহণ করার জন্য বাশার আসাদ মিশরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও এ ঘটনা প্রমাণ করে দুদেশ নিজেদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা কখনো ভুলে যায়নি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের জন্য চীনের পক্ষ থেকে যে ১২ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরা হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি। দেশের প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বাধীন সরকার বলেছে মস্কো এবং কিয়েভের মধ্যকার চলমান সংঘাত রাশিয়া ও ইউক্রেন দুই দেশের জন্যই খারাপ, একই সঙ্গে এই যুদ্ধ সারা বিশ্বের জন্য অকল্যাণ বয়ে এনেছে বলে বিশ্বাস করে বুদাপেস্ট। গত সপ্তাহে যে শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে চীন তাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং। শান্তি পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী অরবান জাতীয় সংসদে বলেন, আমরা চীনের শান্তি পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করি এবং তাকে সমর্থন করি। রাশিয়া বলেছে দেশটি কেবল তখনই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তিতে ফিরে আসবে যখন ওয়াশিংটন মস্কোর দাবি দেওয়ার প্রতি মনোনিবেশ করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার ইজভেস্তিয়া দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এ শর্ত জুড়ে দিয়েছেন। সাক্ষাৎকারটি আজ প্রকাশিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার ওই চুক্তিতে তার দেশের অংশগ্রহণ স্থগিত করেন। ২০১০ সালে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে মেনে নিয়েই সিরিয়ার সঙ্গে সম্পর্কের পথে আরব বিশ্ব। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
সম্প্রতি প্রেসিডেন্ট বাশার আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আরব দেশগুলোর তৎপরতা ব্যাপক বেড়েছে। আরব দেশগুলোর সংসদীয় প্রতিনিধি দলের সফরের পর মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রি সিরিয়া গেছেন। প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। এক দশকেরও বেশি সময় পর সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সুসম্পর্ক প্রতিষ্ঠার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক দিক বিবেচনায় এসব সফর অনুষ্ঠিত হলেও বাশার আসাদের সঙ্গে আরব প্রতিনিধিদের একের পর এক হৃদ্যতাপূর্ণ বৈঠক নিঃসন্দেহে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে। আরব দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাশার আসাদ বলেছেন, এসব সফরের অর্থ হচ্ছে যুদ্ধ ও ভূমিকম্পের পর সৃষ্ট কঠিন পরিস্থিতিতে তারা সিরিয়ার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অবশ্য ভূমিকম্পের আগে থেকেই কোনো কোনো আরব দেশ সিরিয়াকে আরব সংগঠনগুলোতে ফিরিয়ে নেয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। সিরিয়া ইস্যুতে বড় যে পরিবর্তন লক্ষণীয় তা হল এখন আর কোনো আরব দেশ সিরিয়ার রাষ্ট্র ও সরকার ব্যবস্থায় পরিবর্তনের কথা বলছে না। যেসব আরব রাষ্ট্র বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি নিয়োগ করেছিল তারাও এখন তাদের সুর পাল্টে ফেলেছে। বাশার আসাদের বৈধতার প্রশ্নটি এখন একেবারে অবান্তর। তারা এখন বাশার আসাদের সরকারের প্রতি সমর্থন ঘোষণা করে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। সব ঝড় ঝাপটা সামলে বাশার আসাদ এখন বীরের আসনে। সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আমেরিকা সহ গোটা পাশ্চাত্য, দখলদার ইসরায়েল ও কিছু প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরায়েলপন্থী যে সরকার ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আরব দেশগুলো বাস্তবতা মেনে নিয়ে নিজেদের মধ্যে আবারও বন্ধন শক্তিশালী করতে চাইছে, যা গোটা আরব অঞ্চলের আর্থরাজনৈতিক অঙ্গনকেই প্রভাবিত করবে। সিরিয়া সফরে যাওয়া আরব সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইরাকের সংসদ স্পিকার মোহাম্মদ আল হালবুসি। তিনি বলেছেন, সব আরব দেশের প্রতিনিধি হিসেবেই তারা সিরিয়া সফরে গেছেন এবং সিরিয়ার জনগণের প্রতি তাদের সমর্থন রয়েছে। সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হলে সন্ত্রাস দমনও অনেক সহজ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। দীর্ঘ ৪৫ বছর পর আজ থেকে আবার ঢাকায় চালু হল আর্জেন্টিনা দূতাবাস। ফুটবলের ভালোবাসায় দূরত্ব ঘোচালো দেশটির, এতে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা করছে অনেকে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পরে ঢাকায় ফের দূতাবাস চালু করেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সোমবার বিকেলে রাজধানী ঢাকার বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে এই দূতাবাস উদ্বোধন করেন ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কেফিয়েরো। এ সময় আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের প্রতি আর্জেন্টিনার যে ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই দূতাবাস নতুন করে চালু করা। তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু করা হলেও একসময় ১৯৭৮ সালে এসে তা বন্ধ হয়ে যায়। ফুটবলের প্রতি ভালোবাসা যে হাজার হাজার মাইলের দূরত্ব ঘুচে দিয়ে দুই দেশকে অনেক কাছে নিয়ে আসতে পারে তার বড় প্রমাণ এই ঘটনা, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার প্রতিক্রিয়ায় বলেছেন, এরপরে মেসির দেশে বাংলাদেশের দূতাবাস করে দুদেশের মানুষের সম্পর্ককে আরো বৃদ্ধির জন্য কাজ করবেন তারা।
তাদের দেশে একটা মিশন, এর ফলে পিপল টু পিপল কন্টাক্ট বাড়বে।
ম্যারাডোনা মেসি প্রেমীদের আবেগের সাক্ষী এই দূতাবাস আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন।
তৈরি তারা তাদের পজিশন গুলোকে ব্যক্ত করার চেষ্টা করছে। এই গ্লোবাল সাউথের একটা জায়গা থেকে আমরা বলতে পারি যে একটা শক্তিশালী অবস্থানে, আরো বেশি শক্তিশালী অবস্থানে আমরা যেতে পারি।
মেসি প্রেমী বিভিন্ন বয়সী দর্শকরাও উচ্ছ্বসিত নতুন করে শুরু হওয়া দূতাবাস চালুর এই খবরে। তাই তো কুড়িগ্রামের ভুরুঙ্গামারী খামারপত্র নবীশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস মনে করেন,
আর্জেন্টিনা ফুটবল বাংলাদেশে আরো পরবর্তীতে নতুন প্রজন্মের কাছে আরো বিস্তার করতে পারবে এবং তারা আরো মানে উৎসাহের সাথে বিষয়টাকে গ্রহণ করবে।
আর চট্টগ্রামের নো এক্সিট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ বলেন,
এতে খেলাধুলার মান উন্নত হবে, পাশাপাশি আমাদের সামগ্রিক ব্যবসা বাণিজ্যের সব বিষয়েই আমরা বাংলাদেশে উপকৃত বলে মনে করি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। আজকের দর্পণে শুনবেন আফগানিস্তানে নারীদের অবস্থান সম্পর্কে বিশেষ আলোচনার তৃতীয় ও শেষ পর্ব।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করে নেয়। সে সময় তালেবান নেতারা আগের কট্টর পন্থা থেকে সরে এসে উদারনীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অচিরেই মুখের কথা ও বাস্তবতার মধ্যে পার্থক্য ধরা পড়েছে। প্রায় প্রতিটি দিনই দেশটির নারী ও মেয়েদের জন্য খারাপ খবর দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীনেরা। গত পর্বের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের অবস্থা এবং কিশোরীদের মানসিক বিষণ্নতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা সেদেশে নারীদের অবস্থান সম্পর্কে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আফগানিস্তানের চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, কিশোরী মেয়েদের মধ্যে বিষণ্ণতা বাড়ছে। মনোবিজ্ঞানী রুহুল্লাহ রেজওয়ানি বলেন, আফগান মেয়েরা যারা কয়েক মাস ধরে বাড়িতে রয়েছেন তারা আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। অনেকের মধ্যে মানসিক চাপ ও হতাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন তাদের স্বপ্ন, জীবনের লক্ষ্য সব হারিয়ে গেছে। গত নভেম্বরে তালেবান কর্তৃপক্ষ নারীদেরকে পার্কে ও ব্যায়ামাগারে যাওয়া নিষিদ্ধ করে। একই সঙ্গে পুরুষ অভিভাবক ছাড়া নারীর রেস্তোরাঁয় যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে কোণঠাসা হয়ে পড়া নারীদের বাইরে চলাফেরা আরও সীমিত হয়ে পড়ে। সেভ দ্য চিলড্রেনের আফগান পরিচালক ক্রিস নায়ামান্দি বলেন, এই অবনতির খেসারত মেয়েদের বইতে হচ্ছে। এক বিবৃতিতে তিনি বলেন, তারা খাবার পাচ্ছে না, একাকিত্ব ও মানসিক যন্ত্রণায় ভুগছে এবং ছেলেরা যেখানে স্কুলে যাচ্ছে সেখানে তাদের বাড়িতে থাকতে হচ্ছে। এটি শুধু মানবিক সংকটই নয়, শিশু অধিকারেরও লঙ্ঘন।
ওয়াহিদা নামের এক নারী বলেন, স্কুল নেই, কাজ নেই, আমাদের জন্য অন্তত এমন একটি জায়গা দরকার যেখানে আমরা মন খুলে সময় কাটাতে পারি, কথা বলতে পারি। আমরা সারাদিন ঘরে থেকে বিরক্ত হয়ে যাচ্ছি। গত ডিসেম্বরে 22 বছর বয়সী এক তরুণীকে নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মাহরাম পুরুষ অভিভাবক ছাড়া অন্য এক পুরুষের সঙ্গে কথা বলেছেন। শাস্তি হিসেবে তাকে দৌড়া মারার সিদ্ধান্ত হয়। শাস্তি কার্যকরের আগের রাতে ওই তরুণী পরিবারের সবার কাছে থেকে বিদায় নেন। বাবাকে বলেন তার কিছু হলে যেন ভেঙে না পড়েন এবং এই প্রদেশ ছেড়ে যান। পরের দিন তাকে তালেবান নেতাদের উপস্থিতিতে দৌড়া মারা হয়। ওই তরুণী বলেন, তারা আমাকে ঘিরেছিল, আমার হাত বাঁধা হয়, বলা হয় চিৎকার করা যাবে না, কারণ পুরুষদের কানে যেন বাইরের কোনো নারীর কণ্ঠস্বর না পৌঁছায়। তারপর তারা আমাকে দৌড়া মারতে শুরু করে। মেহুশ হয়ে পড়ে যাওয়ার আগে প্রায় 30 বার তাকে দৌড়া মারা হয়েছিল।
তালেবান দৌড়া মারার মতো শাস্তি প্রকাশ্যে দেখাতে জনসমাগম হয় এমন স্থান এবং স্টেডিয়ামে জনতাকে জড়ো হতে আমন্ত্রণ জানায়। গত নভেম্বর মাসের শেষের দিকে দেশটির লোগার অঞ্চলে 3 নারীসহ 12 জনকে প্রকাশ্যে দৌড়া মারা হয়। গত 9 ডিসেম্বর পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরে 9 জন নারীসহ 27 জনকে দৌড়া মারা হয়। তবে এক তালেবান কর্মকর্তা বলেছেন, ব্যভিচার, ডাকাতি, সমকামিতা সহ নৈতিক অপরাধের দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তালেবান আবারও যেন 1990-এর দশকের শাসনেই ফিরে যাচ্ছে। ওই সময় দোষী ব্যক্তিদের প্রকাশ্যে পাথর ছুড়ে এবং শিরশ্ছেদ করা হতো।
গত সেপ্টেম্বরে কাবুলের রাস্তায় নারী অধিকারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে তালেবানের বন্দুকের মুখে পড়তে হয়েছিল মারজান আমিরিকে। তালেবান সদস্যরা তাকে যৌনকর্মী আখ্যা দিয়ে লাথি মেরেছিল, বলেছিল আবার দেখলে গুলি করবে। মারজান আমিরি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন। গত বছরের 15 আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর চাকরি হারায় তিনি। শুধু মারজানই নন, তার মতো বহু নারীকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। তেমনই একজন হচ্ছেন খাতেরা। তালেবানের পক্ষ থেকে ছেলেদের স্কুল খুলে দেওয়ার ঘোষণার এক সপ্তাহ পর 25 সেপ্টেম্বর স্কুলে ডাক পড়ে খাতেরার, কিন্তু গিয়েই জানতে পারেন তার চাকরিটি নেই।
আইনে স্নাতক ডিগ্রিধারী 32 বৎসর বয়সী ওয়াকিদা আমিরি কাবুলের প্রাণ কেন্দ্রে একটি পাঠাগার চালাতেন। সেখানে ছিল প্রায় 5,000 বই। তার স্বপ্ন ছিল এই বইয়ের রাজ্যের আরও বিস্তার ঘটানো। দেশ জুড়ে নারীদের বই পড়ায় উদ্বুদ্ধ করে তুলবেন তিনি। কিন্তু তালেবান আসার পর সব পাল্টে গেছে। কাজে যেতে না পেরে ওয়াহিদার বেশিরভাগ সময় কাটতে শুরু করে বারান্দায়। আগে এই বারান্দায় দাঁড়ালে মানুষের কোলাহল দেখা যেত, কিন্তু এখন সব শুনশান। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগান নারীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এরই মধ্যে দেশটিকে চাপে রাখতে বেশ কয়েকটি দেশ সহায়তা তহবিল বন্ধ করে দিয়েছে। ফলে চাপে পড়ে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সুযোগ দেওয়ার বিষয়ে তালেবান বারবারই আশ্বাস দিচ্ছে। অথচ কর্মজীবী নারীদের বেশিরভাগই এখন কর্মহীন।
1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। তখন তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, নিষিদ্ধ করেছিল নারীদের চাকুরি। এবার তারা প্রাথমিক শ্রেণী পর্যন্ত সব শিশুর স্কুলে যাওয়ার অনুমতি দিলেও এর উপরের ক্লাসে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত মেয়েরা স্কুলে যেতে পারলেও সেখানেও মেয়ে শিশুদের ঝরে পড়ার হার উল্লেখ করার মতো। লিঙ্গভিত্তিক এ বৈষম্য নারী ও মেয়েদের পেছনের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি দারিদ্র্যের দিকেও নিয়ে যাচ্ছে। গত 2 দশকে শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছিল 65%। গত বছরের এক হিসাবে দেখা গেছে 95 লাখ শিক্ষার্থীর মধ্যে 39% ছিল মেয়ে। আবার কবে এই মেয়েরা স্কুলে ফিরতে পারবে বা আদৌ ফিরতে পারবে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
তো শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারীদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনার তৃতীয় ও শেষ পর্ব শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 28 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ভিডিও ভাইরাল হলে তুই ফাঁস দিয়ে মরবি। ফুলপরির মুখে ভয়ঙ্কর সেই 5 ঘন্টা, মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি মানব জমিন। ইবি ছাত্রী নির্যাতন মিলেছে প্রভোস্টের অবহেলা, প্রক্টরের উদাসীনতার প্রমাণ বাংলাদেশ প্রতিদিন। শিবির আখ্যা দিয়ে নির্যাতন, ছাত্রলীগের 2 নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ ইত্তেফাক। নানা অভিযোগের মধ্যে আরও 947 বাসে ই টিকিট চালুর ঘোষণা প্রথম আলো। বিদ্যুৎ চুক্তির নামে সরকার সম্পূর্ণ লুটপাট চালাচ্ছে মির্জা ফখরুল, যুগান্তর। প্রধানমন্ত্রী বললেন, ওয়াদা করুন আবারও নৌকায় ভোট দেবেন, কালের কণ্ঠ। কলকাতা শিরোনাম। কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি? ছাতা ধরা প্রসঙ্গে মোদীর কটাক্ষের পাল্টা জবাব খড়গের। সংবাদ প্রতিদিন। রাজ্যের উপাচার্য নিয়োগ সমস্যার আপাতত জট খুলল আনন্দবাজার পত্রিকা। রাজ্যের মন্ত্রী বনাম কেন্দ্রীয় মন্ত্রীর দ্বন্দ্বে দুষ্কৃতি তাণ্ডব দিন হাটায়, উদ্বেগ জানালেন রাজ্যপাল। গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান গোলাপের নিউ ইয়র্কে $40 লাখ ব্যয়ে 9টি বাড়ি কেনার অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান গোলাপের নিউ ইয়র্কে $40 লাখ ব্যয়ে 9টি বাড়ি কেনার যে অভিযোগ এসেছে তা নিয়ে সারা দেশে মোটামুটি একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে। সে সম্পর্কে একটু বলি। সেটি হচ্ছে, আওয়ামী লীগের মতো এত বড় একটি সংগঠনে প্রচার সম্পাদক পদে রয়েছেন আব্দুস সোবহান গোলাপ। তিনি দলে যথেষ্ট প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে যখন এই অভিযোগ এসেছে এবং তা নিয়ে তদন্ত হচ্ছে, তখন মানুষের ভেতরে নানামুখী গুঞ্জন চলছে যে তিনি কি তাহলে দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হয়েছেন কিনা, তিনি কি তাহলে এমন কোনো কাজ করেছেন যা আওয়ামী লীগের সাথে যায় না বা আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল, অথবা কোন নেতা বা নেত্রীর জন্য মানসম্মান অথবা কোন স্বার্থগত সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছিল, এরকম নানামুখী আলোচনা চলে আসছে। কারণ ক্ষমতায় আওয়ামী লীগ এবং তিনি ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য, পাশাপাশি দলেরও যথেষ্ট প্রভাবশালী নেতা, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠবে আর তাই নিয়ে এরকম একটা পরিবেশ তৈরি হবে, এবং যে আইনজীবী তার বিরুদ্ধে অভিযোগটি আদালতে এনেছেন তিনিও স্বঘোষিত আওয়ামী লীগের নেতা, তিনিও আওয়ামী লীগ করেন, ব্যারিস্টার সুমন। সেক্ষেত্রে বিষয়টি নিয়ে আসলে নানামুখী আলোচনা আছে, নানামুখী গুঞ্জন আছে। তো যাই হোক, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে আমি মনে করি যে সেটি যথাযথ সুন্দর নির্দেশ, এবং এই নির্দেশ অনুসরণ করে যদি দুদক এইটা অনুসন্ধান করে তাহলে আমার বিশ্বাস যে প্রকৃত সত্য বেরিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
জনাব সিরাজুল ইসলাম, আবার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিরা তাণ্ডব চালিয়েছে। অভিযোগ রয়েছে ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় তারা এই তাণ্ডব চালায়। কি বলবেন বিষয়টি নিয়ে আপনি?
জি, 1948 সালে যখন ইসরায়েলের জন্ম হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত ইসরায়েলের যে কর্মকাণ্ড তাতে সন্ত্রাস এবং দখলদারিত্ব ছাড়া আর কি ছিল? সবসময় তো তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এবং আইন কানুন নিয়ম নীতি এগুলোর তোয়াক্কা কখনো করেনি। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অনেক প্রস্তাব পাশ হয়ে রয়েছে, সেগুলোর একটিও মানতে বাধ্য করা হয়নি, এবং এর পেছনে আস্কারাদাতা মূলত আমেরিকা এবং ব্রিটেন। ইসরায়েল একমাত্র শক্তি যার কাছে পরমাণু অস্ত্র আছে, পরমাণু কর্মসূচি আছে, অথচ তারা এনপিটিতে সই করেনি এবং এ নিয়ে তারা কোনো ঘোষণাও দেয় না। তো সবকিছু মিলে আমরা বলতে পারি এ কথা যে ইসরায়েল নামক কথিত যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছে ব্রিটেন এবং আমেরিকা সেই 1948 সালে, সেই কথিত রাষ্ট্রটি আইনের তোয়াক্কা করে না, নিয়মের তোয়াক্কা করে না, এদের কাছে মানবতা বোধ নেই, এদের কাছে ভালো কোনো কিছু আশা করার কোনো অর্থ হলে ইসরায়েলের সেনাদের মদদে এবং তাদের ছত্রছায়ায় তাদের প্রোটেকশন যা ঘটেছে ইসরায়েলের পক্ষ থেকে এটি স্বাভাবিক ঘটনা এবং এটি তাদের সাথে সবসময়ের জন্য মানানসই, এর বাইরে তাদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করার কোনো সুযোগ নেই। অনেক অনেক ধন্যবাদ।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতী দেখালো পথ, 30 দিনের মধ্যে সরকারি ডিভাইস থেকে টিকটক মোছার নির্দেশ আমেরিকার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে চীন অ্যাপ টিকটক নিয়ে ভারতের অবস্থান নিতে চলেছে আমেরিকা। মাত্র 30 দিনের মধ্যেই সমস্ত সরকারি ডিভাইস থেকে সরিয়ে ফেলতে হবে টিকটক, এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দেশের সরকারি কর্মীদের জন্য টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল মার্কিন কংগ্রেস। গুরুত্বপূর্ণ তথ্য বাজারের অভিযোগে একাধিক দেশ টিকটক নিষিদ্ধ করেছে। সোমবারেই নতুন করে এই চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে কানাডা সরকার। ভারতসহ একাধিক দেশের তরফেই অভিযোগ, টিকটক অ্যাপের মাধ্যমে ইউজারদের সমস্ত তথ্য পাচার করছে চীন, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে চীনা টেক সংস্থাটি। কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি, ছাতা ধরা প্রসঙ্গে মোদির কটাক্ষের পাল্টা জবাব খাড়গের, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের পাল্টা জবাব দিয়ে এ প্রশ্নই তুললেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতির মতে দেশ থেকে কোম্পানি রাজ দূর করতে তেরঙ্গার ছায়ায় দাঁড়িয়ে লড়াই করেছিল কংগ্রেস। ভারতে যেন কোনো কোম্পানি আধিপত্য বসাতে না পারে তার জন্য প্রাণপণে লড়াই করবে তাঁর দল। প্রসঙ্গত, কর্ণাটকে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষিয়ার নেতা হলেও তাঁর মাথায় ছাতা ধরা হয় না, পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ছায়া পান। টুইট করে খাড়গে বলেন, প্রধানমন্ত্রী কার ছত্রছায়ায় থেকে আপনার পরম বন্ধু দেশের আকাশ পাতাল সব লুট করে নিচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব সিংহ ও শেয়ালের ঘটনা নিয়ে প্রাচীন একটি গল্প। জানেনই তো, শেয়াল খানিকটা অলস প্রজাতির প্রাণী, নিজে শিকার করে কম, সিংহের শিকারের ঝুঁটা খেয়ে ঘুমানোই তার কাজ। বনের ভেতর দুজনেরই বাস, সুতরাং আরামেই কাটত তার। সিংহ অসুস্থ কিংবা দুর্বল হয়ে পড়লেই তার সমস্যা দেখা দিত। সে না শিকার করতে চাইত, না ক্ষুধা সহ্য করতে পারত।
একদিন সিংহ লম্বা হয়ে শুয়ে আহ উহ করছিল। শেয়াল তাকে বলল, হে বনরাজ, তোমার রোগের কি কোনো চিকিৎসা নেই? মনে মনে বলল, আমি তো ক্ষুধায় মরে যাচ্ছি। সিংহের কথা বলতেও কষ্ট হচ্ছিল, তবু বলল, জানি না, তবে শুনেছি গাধার গোশত এবং মগজ খেলে এই দুর্বলতা কেটে যায়। যদি একটা গাধা শিকার করতে পারতাম, শেয়াল মনে মনে বলল, আমি যদি একবার এ কাজ করি এবং সিংহ তার শক্তি ফিরে পায় তাহলে তো মন্দ হয় না, ক্ষুধায় মারা যাওয়ার চেয়ে তো ভালো। তাছাড়া সিংহ সুস্থ হয়ে গেলে আমিও আবার আগের মতোই আরামে জীবন চালিয়ে যেতে পারবো। এর পর কি হলো সেই ঘটনা শুনব আবারও খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
ফিরে এলাম মিউজিক বিরতির পর। শেয়াল চিন্তা ভাবনা করে সিংহকে বলল, হ্যাঁ মহারাজ, এটা তো কোনো ব্যাপারই না। আমি বহুবার দেখেছি একটা গাধা বিশ্রাম নেয়ার জন্য প্রায়ই ঝর্ণার পাড়ে আসে, আমি ওকে এখানে নিয়ে আসতে পারবো। এই বলেই শেয়াল যাত্রা করল ঝর্ণার উদ্দেশ্যে। পানি পরিপূর্ণ থাকায় বনের সকল পশুই এখানে আসত। শেয়াল তাকিয়ে দেখল আশেপাশে আজ গাধা নেই। অনেকক্ষণ অপেক্ষা করেও গাধাকে দেখতে না পেয়ে শেয়াল ভাবল, গাধা নিশ্চয়ই এই স্থান থেকে চলে গেছে।
ব্যর্থ মনোরথে সিংহের কাছে ফেরার পথে গাধাকে একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসতে দেখল। খুশিতে লেজ নাড়ল শেয়াল, গাধার কাছে গিয়ে সালাম করে বলল, প্রিয় গাধা, তোমাকে বেশ ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে তোমার?
গাধা বলল, কেন ক্লান্ত হতে নেই নাকি? এত বেশি বোঝা টেনেছে যে দুর্বল হয়ে পড়েছি। আমার জালিম মনিব সাধ্যের চেয়ে দ্বিগুণ বোঝাটা নাই, ক্লান্ত হয়ে গেছি। একটু পানি খেয়ে গাছের নিচে খানিক বিশ্রাম নেব ভাবছি। শেয়াল দুঃখ প্রকাশ করে বলল, এই অবস্থা হলে মনিবের কাছ থেকে পালাচ্ছ না কেন? গাধা বলল, গাধাদের জন্য যাবার কি কোনো জায়গা আছে? যেখানেই যাব ওই বোঝাই টানতে হবে, সব মনিবই একরকম। শেয়াল বলল, সব সমস্যারই কোনো না কোনো সমাধান আছে, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো, এমন জায়গায় নিয়ে যাব তোমাকে যে কেউ তোমাকে বিরক্ত করবে না, ভালো ভালো খেতে পারবে, বিশ্রামও নিতে পারবে। তার পরের ঘটনা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
শেয়াল আরো বলল, চলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যা তুমি কখনো স্বপ্নেও দেখনি। কাজের চাপের কথা ভেবে গাধা ফাঁতে পা দিল, বলল, ঠিক আছে যাব। শেয়াল এবার মহা আনন্দে গাধাকে সঙ্গে নিয়ে পা বাড়াল। ক্ষুধার্ত সিংহ গাধাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেল এবং হামলা করে বসল। গাধা রানে একটু জখম হল, কিন্তু সে মাংসাশে সিংহের অস্তিত্ব টের পেয়ে দৌড়ে পালাল। শেয়াল ভীষণ রেগেমেগে চিৎকার করে সিংহকে বলল, এটা কি হল, কেন তুমি ওকে মারতে পারলে না? এতই যদি দুর্বল তুমি, তাহলে তো তোমার কাছে থাকার আর কোনো মানে হয় না। সিংহ বলল, কদিন ধরে না খেতে পেয়ে দুর্বল হয়ে গেছি, সমস্যা নেই, আবার যদি তুমি ওকে নিয়ে আসতে পারো এই অবশ্যই স্বীকার করতে পারবো, তাই যদি হয় তাহলে মাংসটা তুমি খাবে আর এই মগজ এবং কান আমি খাবো।
শিয়াল রাজি হল, তবে বুঝতে পারছিল না গাধা তার কথায় আর কান দেবে কিনা, কিন্তু চেষ্টা না চালিয়ে কি করবে, উপায় তো আর নেই। শিয়াল গেল এবং গাধা তাকে দেখতেই বলল, ওটাই ছিল তোর বেহেশত, জাহান্নামের চেয়েও খারাপ জায়গা, মনুষ্য জাতির উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শত রহমত আমার জালেম মনিবের উপর বর্ষিত হোক, সে অন্তত আমাকে প্রাণে মারতে চায় না। শিয়াল বলল, সিংহ বহুকাল গাধা দেখেনি, তাই আবেগের আতিশয্যে তোমাকে বুকে জড়াতে ওরকম করেছে, তোমাকে স্বীকার করার কোনো বদ উদ্দেশ্য ছিল না, অনিচ্ছাক্রমে তোমাকে জখম করে এখন কান্নাকাটি করছে, চলো ওকে আর কষ্ট দিও না, তুমি গেলেই শান্ত হয়ে যাবে। গাধা শিয়ালের কথা আবারও বিশ্বাস করল এবং তার সাথে চলল। পরের গল্প শুনব খানিক মিউজিক বিরতি পর।
আবারও ফিরে এলাম মিউজিক বিরতির পর। সিংহ গাধাকে দেখে আবারও তার দিকে দৌড়ে গেল। গাধা ভেবেছিল তাকে আদর করতে আসছে, তাই সরল না, কিন্তু সিংহ তার কাজ করেই বসল, তাকে মেরে ফেলল। তারপর শিয়ালকে বলল, দাঁড়াও, আমি হাত মুখ পরিষ্কার করে আসি, সুস্থতার জন্য পরিষ্কার অবস্থায় গাধার কান আর মগজ খেতে হয়। এই বলে সিংহ চলে গেল। এই সুযোগে শেয়াল গাধার মাংস এবং কান মগজ পেট পুরে খেয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর সিংহ এসে দেখল গাধার মাংসও খাওয়া হয়েছে, কান আর মগজও নেই। চিৎকার করে শিয়ালকে জিজ্ঞেস করল।
শিয়াল হাই তুলে বলল, আপনার কি মাথা ঠিক আছে? গাধার মগজ থাকলে কি আর আমার কথায় আবারও পটে? এই বলতে বলতে শিয়াল ভয়ে দিল দূর। সিংহ শিয়ালের প্রতারণা বুঝতে পারল, কিন্তু এতই দুর্বল ছিল যে দৌড় দিয়ার শিয়ালকে ধরার মতো শক্তি তার ছিল না। সুতরাং সিংহ জিহ্বা বের করে হাঁপাতে হাঁপাতে তাকিয়েই থাকল শিয়ালের চলে যাওয়ার দিকে। কিছুই করার ছিল না তার। তো শ্রোতা বন্ধুরা, এ ছিল আজকের গল্প। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইরানি গল্প ও প্রবাদের গল্প শীর্ষক সাপ্তাহিক অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার আমেরিকার বা তার মিত্রদের নেই, জাতিসংঘে আমির আবদুল্লাহিয়ান। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করল আরব লীগ। দেশের দুরাবস্থা কাটাতেই সরকারকে পদত্যাগ করতে হবে ফখরুল। নির্বাচনে জেতা সম্ভব নয় বলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং দিল্লিতে মিয়ানমারের শরণার্থী এক নারীকে অপহরণ করে গণধর্ষণ, পুলিশি তদন্ত শুরু। এবারে আরও কিছু খবর। রাশিয়া জানিয়েছে বকেয়া পাওনা পরিশোধ না করার কারণে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পাইপলাইন ট্রান্সপোর্ট কোম্পানি ট্রান্সনেফট গতকাল একথা জানিয়েছে। ট্রান্সনেফট জানায় তারা বর্তমানে পোল্যান্ডে তেল সরবরাহ করছে না, এর পরিবর্তে অন্য দেশগুলোতে তেল সরবরাহ করছে এবং সেই শিডিউল অনুমোদন করেছে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়। কোম্পানির মুখপাত্র ইগোর ডেমিন বলেন, পোল্যান্ডে তেল সরবরাহের শিডিউল ছিল ফেব্রুয়ারি মাসের শেষ দশ দিন, কিন্তু বকেয়া পাওনা পরিশোধ না করায় পোল্যান্ডের কাছে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। রোববার পোল্যান্ডের তেল কোম্পানি পিকেএন অরলেন জানায়, দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তেল পাঠানো বন্ধ হয়ে গেছে। তাইওয়ান প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী অস্থিতিশীলতা সৃষ্টির প্রেক্ষাপটে চীনের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্প্রতি আমেরিকার একটি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়াকে এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেছে চীন। চীনা সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে চায়না ডেইলি এই খবর দিয়েছে। সম্প্রতি তাইওয়ান প্রণালীর জলসীমায় একটি মার্কিন সাবমেরিন টহল দিয়েছে এবং ওই এলাকার আকাশসীমায় আমেরিকার গোয়েন্দা বিমান উড়ে গেছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। মার্কিন গোয়েন্দা বিমান শনাক্ত করার পর চীন একটি SU-27 যুদ্ধবিমান উড্ডয়ন করে এবং আমেরিকার গোয়েন্দা বিমানের গতিবিধি ও তা পর্যবেক্ষণের চেষ্টা করে। তাইওয়ান প্রণালীতে আমেরিকার এই বিমান পাঠানোর ঘটনাকে পুরো অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্টের পদক্ষেপ বলে মন্তব্য করেছেন চীনের পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র সিনিয়র কর্নেল শি ই। শ্রোতা বন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।